Hello.
শ্রোতা বন্ধুরা, আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান কলিন শো হ্যালো ওয়াশিংটন এখন, আর আজকের বিষয় বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, উন্নয়ন, উন্নয়নশীল এবং উন্নত দেশের ভূমিকা। আজকের এই আলোচনা শেগুপ্তা নাসরিন কুইন আপনাদের সঙ্গে আছেন দুজন অতিথি নিয়ে, তিনজন অতিথি নিয়ে।
শুভ সন্ধ্যা, ধন্যবাদ সালিম হোসেন। হ্যালো ওয়াশিংটনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয়, যেমন বললেন সেলিম, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, উন্নত ও উন্নয়নশীল দেশের ভূমিকা। আজকের হ্যালো ওয়াশিংটনে আমাদের তিনজন বিশিষ্ট অতিথি আছেন। আমাদের সঙ্গে আজ যোগ দিচ্ছেন ডক্টর আতিক রহমান, চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রাপ্ত পরিবেশ বিজ্ঞানী ডক্টর আতিক রহমান, বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজ সংগঠনের নির্বাহী পরিচালক। ডক্টর আতিক রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। প্রধান গবেষণা বিষয়ক বিজ্ঞানী ডক্টর রাশেদ চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে।
ধন্যবাদ, আপনাকেও স্বাগত।
আমাদের সঙ্গে আজ আরো যোগ দিচ্ছেন বিশিষ্ট অতিথি কামরুল ইসলাম চৌধুরী, তিনি বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের চেয়ারম্যান। কামরুল ইসলাম চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে।
আপনাকেও ধন্যবাদ।
শ্রোতাদের জানিয়ে দিচ্ছি, অনুষ্ঠান চলাকালীন আমাদের সরাসরি টেলিফোন করার নম্বর হচ্ছে 2026193062। এছাড়া আপনারা ফেসবুকেও প্রশ্ন করতে পারেন। তাহলে শুরু করা যাক। হ্যালো
জি, আকবর হায়দার কিরণ নিউ ইয়র্ক থেকে। আজকের বিষয়টি এত গুরুত্বপূর্ণ, এত সময় উপযোগী, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর আমি খুবই আনন্দিত সুযোগ পেয়েছি কিছু কমেন্ট করার জন্য। সারা বিশ্বকে নেতৃত্ব দেবে যে দেশটি অর্থাৎ যুক্তরাষ্ট্র, এখন বিশ্বের কাছে এক পরম বিস্ময় এবং হাসির ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র এবং পৃথিবীর স্বার্থে প্রেসিডেন্ট ওবামা যেসব নীতিমালা প্রবর্তন করে গেছেন, ট্রাম্প এখন সেগুলো একে একে বাতিল করছেন। জলবায়ু পরিবর্তনের ব্যাপারটি আমেরিকা সহ গোটা দুনিয়ার জন্য কত যে সিরিয়াস ইস্যু। ট্রাম্পের এই চরম অদূরদর্শিতা বাংলাদেশ সহ জলবায়ু নিয়ে ঝুঁকির মুখে সারা বিশ্বের অনেকগুলো দেশকেই অত্যন্ত দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। তো আজকের যে বিশেষজ্ঞ প্যানেল, তারা কি ভাবছেন এটা শোনার জন্য আমার খুব আগ্রহ। সেই আগ্রহ নিয়ে অনুষ্ঠান পুরোটা শুনবো। অনেক ধন্যবাদ।
আকবর হায়দার কিরণ আমাদের বহুদিনের শ্রোতা এবং তিনি নিউ ইয়র্ক থেকে কথা বলছেন। তিনি বলছিলেন যে লোকজন কিরকম উদ্বিগ্ন এখন এই সব পরিবর্তনের জন্য, প্রেসিডেন্ট ট্রাম্পের এই নতুন কার্যনির্বাহী আদেশের বিষয়ে আপনাদের কি মূল্যায়ন বা প্রতিক্রিয়া, সেটাই তিনি জানতে চাইছেন। ডক্টর আতিক রহমান,
ধন্যবাদ। ডোনাল্ড ট্রাম্প পৃথিবীতে একটা অদ্ভুত ধরনের চিন্তাধারা নিয়ে এসেছেন। কতগুলো চিন্তাধারা প্রাগৈতিহাসিক, কতগুলো চিন্তাধারা আমাদের বর্তমান বিজ্ঞান এবং উন্নয়নের পক্ষে, একটা কোন দেশের ব্যাপার না, এটা বিশ্বের উন্নয়নের পক্ষে যে পথে যাচ্ছে তার বিরোধিতা করছেন। তিনি যে মার্কিন যুক্তরাষ্ট্র যেটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এগিয়েছেন, তিনি সেটাকে একটা পরিবারতন্ত্রে কনভার্ট করার আপ্রাণ চেষ্টা করে তার মেয়ে, তার মেয়ের স্বামী, তাদেরকে দিয়ে ঘরের ভেতরে হোয়াইট হাউসে একটা জল্পনা কল্পনা পরিকল্পনা করার চেষ্টা করছেন। সেগুলো তার ব্যক্তিগত চিন্তাধারা, এবং যেহেতু মার্কিন জনগণ তাকে ভোট দিয়েছে, যদিও মেজরিটি ভোট দেয়নি, কিন্তু তাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি থেকে ভোট হয়ে তারা কলেজ থেকে এসছেন, অতএব তাকে আমরা গ্রহণ করতে হবে। এখন জলবায়ু পরিবর্তনের ব্যাপারে তিনি যেটা করেছেন, আগেই বলা হোক, আমরা জানি মোটামুটি যে মার্কিন যুক্তরাষ্ট্রে একটা প্রচন্ড শক্তিশালী লবি ছিল যারা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে কাজ করছিল। তারা প্রধানত তেল, গ্যাস এবং কয়লার খনির মালিক কোম্পানিগুলো, তারা মিলিয়ন্স অফ ডলার, হাজার হাজার লক্ষ টাকা ডলার খরচ করে এই সত্যটাকে মিথ্যা বানাবার চেষ্টা করেছেন। অবশেষে তারা মোটামুটি হেরে গেছেন সেই যুদ্ধে, এবং ওবামা, প্রেসিডেন্ট ওবামা সেটাকে ক্লিন এয়ার অ্যাক্টের অধীনে কার্বন ডাইঅক্সাইডটাকে একটি পলিউটেন্ট হিসেবে বের করে কংগ্রেসে না যেই তিনি ইপিএর মাধ্যমে বহু পরিবর্তন সাধিত করার চেষ্টা করেছেন। একটা হচ্ছে কয়লা ব্যবহার কমানো, যেটা সবচেয়ে ক্ষতিকারক। দ্বিতীয়টা হচ্ছে যে নতুন নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি, নতুন যে বিশ্বের উন্নততর এবং নতুনতর যে এনার্জি পদ্ধতি সেটাকে চালু করার চেষ্টা করা, এবং নতুন যে চাকরি এবং জীবিকা এবং যে সমস্ত কর্মসংস্থান করার তার একটা উন্নত একটা পদ্ধতি তিনি দেখাতে চেয়েছেন। এখন দেখা যাচ্ছে যে ট্রাম্প এসে ইপিএ, যেটা এটা প্রধান মানে আনুষঙ্গিক এবং আনুষ্ঠানিক পদ্ধতি হিসেবে এগোচ্ছিল, তার শতকরা 31% বাজেট কেটে দিয়ে এমন একজনকে সেখানে উপস্থিত করেছেন তার নেতৃত্বে যিনি জলবায়ু পরিবর্তনের বিজ্ঞানকে বিশ্বাস করেন না। এখন জলবায়ু পরিবর্তনের বিজ্ঞান আপনারা জানেন যে এ পর্যন্ত এটা পঞ্চম আইপিসিসি ইন্টার গভর্নমেন্ট প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা, যার মধ্যে প্রায় 300 মার্কিন বিজ্ঞানী, সবচেয়ে বেশি মার্কিন বিজ্ঞানী সেখানে আছেন, এবং তারা সবাই মিলে যে জলবায়ু পরিবর্তন ধাপে ধাপে বিজ্ঞানটা এগিয়েছে, প্রতি 5 বছরে একটি করে সমীক্ষা, এই আইপিসিসি তারা নিজেরা নতুন কোন জ্ঞান বা গবেষণা করেন না, তারা পৃথিবীর যে এস্টাবলিশড বিজ্ঞান আছে সেটাকে একটা উপস্থাপনা এবং একটা আনুষাঙ্গিক চিন্তাধারার মাধ্যমে, একটা অ্যাসেসমেন্টের মাধ্যমে তার বক্তব্যটা পেশ করেন। অর্থাৎ 5 বছর করে এখন প্রায় 23-24 বছরে আছে, আমরা ফিফথ অ্যাসেসমেন্ট রিপোর্টে এখন আছি, এবং ফোর্থ অ্যাসেসমেন্ট রিপোর্ট আপনারা জানেন যে নোবেল প্রাইজ পেয়েছিল অ্যাল গোরের অর্ধেক এবং আইপিসিসির অর্ধেক। অর্থাৎ বিজ্ঞানটা পৃথিবীতে বিয়ন্ড রিজনেবল ডাউট এটা অ্যাকসেপ্টেড এবং গ্রহণযোগ্য। যদিও দু একজন এর বিরোধিতায় ছিল, আস্তে আস্তে সবিশেষ হয়ে যাচ্ছিল, কেউ বিরোধিতা করার সাহস পাচ্ছিল না। এখন ডোনাল্ড ট্রাম্প এসে এটাকে একটা ধাক্কা দিচ্ছে। দুঃখের বিষয়টা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বলছেন, আমি একটা কথা বলে শেষ করছি, যে কয়লা তারা ফেরত আনবে। একটা কথা বলা হয় এনার্জি প্ল্যানারদের মাধ্যমে যে দ্য স্টোন এজ ডিড নট কাম টু অ্যান এন্ড বিকজ দেয়ার ওয়াজ এ শর্টেজ অফ স্টোন। এটা টেকনোলজি এগিয়ে গেছে বলে স্টোন এজ থেকে আমরা বেরিয়ে এসেছি। কয়লাও তেমন, কয়লার এজ থেকে আমরা বেরিয়ে আসবো, কারণ কয়লা পৃথিবীর জলবায়ু পরিবর্তনের ব্যাপারে এবং সামগ্রিক অর্থনৈতিক ব্যাপারে এখন তার ভবিষ্যৎ নেই। অতএব তিনি একটা, যার ভবিষ্যৎ নেই সেইটাকে তৈরি করে, যেখানে চাকরি হয়তো তৈরি হবে না, সেটাকে এনে একটা অবাস্তব পরিস্থিতির চিন্তা করছেন, যেটা মোটেও বিজ্ঞানসম্মত নয়।
অনেক ধন্যবাদ ডক্টর,
চলবে কিন্তু বন্ধ হয়ে যাবে অবশ্যই।
অনেক ধন্যবাদ ডক্টর আতিক রহমান, ডক্টর মোহাম্মদ রাশিদ চৌধুরী,
ধন্যবাদ। হ্যাঁ, এই বিষয়টা এখন আমি জানি উদ্বেগের কারণ, কারণ আমরা সবাই আমেরিকা এবং আমেরিকার বাইরে যারা আছেন সবাই এই বিষয় নিয়ে চিন্তিত, যে প্রেসিডেন্ট ট্রাম্পের হঠাৎ এই যে এই পর্যন্ত চলা পথ থেকে বেরিয়ে যাওয়ার, ছিটকে যাওয়ার যে একটা প্রবণতা, তা অন্যদেরকে কিভাবে প্রভাব ফেলবে। আমার ধ্যান ধারণাটা অনেকটা এরকম, এটা ঠিক যে আমেরিকার জলবায়ু চুক্তি অনুযায়ী বা এই এই ক্লাইমেট চেঞ্জ ইনিশিয়েটিভে আমেরিকার একটা সক্রিয় ভূমিকা না থাকার ফলে ডেফিনেটলি গ্লোবাল কমিউনিটি তার অনুপস্থিতিটা মিস করবে। কিন্তু তারপরে আমার মনে হয় যে আমেরিকার না থাকলেও যে এই উদ্যোগ বা এই যে যে ধরনের এক ধরনের মুভমেন্টাম শুরু হয়েছে এটা যে থেমে থাকবে তা না। এখন কথা হচ্ছে যে আমেরিকা না থাকার ফলে হচ্ছেটা কি, বা আজকে যে আজকে মানে গতকালকে যে এক্সিকিউটিভ অর্ডারটি সাইন করা হলো, প্রেসিডেন্ট সাহেব যেটা সাইন করেছেন তাতে আসলে কি বলছে। আমি যদি আতিক রহমান সাহেবের বক্তব্যের ধারাবাহিকতায় তুলে ধরি, তাহলে হচ্ছে যে এটা অনেকটা উনি নির্বাচনকালীন ওয়াদা পূরণ করার জন্যই এই প্রেসিডেন্ট ওবামার পূর্বে জারিকৃত এক্সিকিউটিভ অর্ডার গুলিকে অনেকটা অকার্যকর করে তুলেছেন। কিন্তু এতে যেটা উনি বললেন ঠিক আমিও তার একই সুরে বলবো, যেতে কোয়েল ইন্ডাস্ট্রি জড়িত যারা তারা যদিও খুবই খুশি হয়েছেন, কিন্তু আপনি যদি একটু খুলে দেখেন তাহলে রবার্ট মুরে যিনি সিও এনার্জি এক্সচেঞ্জের, উনি নিজেই কিন্তু এই ইনি নিজেও আজকে এক্সিকিউটিভ সাইনিং সেরেমনিতে প্রেসিডেন্টের সাথেই ছিলেন, কিন্তু উনিও পরবর্তী সময় এই কথাটা খুব ভালো করেই বলেছেন যে এই এক্সিকিউটিভ অর্ডারের ফলে কোল মাইনিং ইন্ডাস্ট্রি যে আগের অবস্থায় ফিরে আসবে তা বলা যায় না, এবং এটার যে যে জব ক্রিয়েট হওয়ার কথা ছিল সেটাও যে হবে সেটাও অনিসন্দেহ প্রকাশ করেছেন। সুতরাং এই বিষয়ে মোটামুটি একটা ধারণা তাদের মধ্যে থেকেই যে এই যেভাবেই পরিবর্তন করা হোক না কেন আসলে আমরা এই কোল ইন্ডাস্ট্রির যুগে আর ফিরে যাব না। তাহলে এই এবং এই যে আজকে এক্সিকিউটিভ অর্ডার, এই অর্ডারের ফলে এটা একটা ফেডারেল গভর্নমেন্টের অর্ডার, এটা ইমপ্লিমেন্ট করার জন্য আবার স্টেট থেকে ইনিশিয়েটিভ নিতে হবে, এন্ড স্টেট কিভাবে রিয়্যাক্ট করে তাও নির্ভর করে যে এই অর্ডারটা আসলে কতটা কার্যকারী হবে। তো সব মিলিয়ে আমার বক্তব্য হবে এটাই যে যাই হোক না কেন এগুলো নিয়ে আসলে কিছুটা চিন্তিত হওয়ার কারণ আছে, তবে দুশ্চিন্তা করার মতন আমি এখনো তেমন কিছু দেখছি না।
আচ্ছা, অনেক ধন্যবাদ কামরুল ইসলাম চৌধুরী, আপনি কি মনে করেন?
আমার মনে হয় যে জলবায়ু পরিবর্তন নেগোসিয়েশনে আমরা সবাই জানি যে 1995 সালে যখন কিয়োটো চুক্তি হয় সেই সময় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আলগোর দলপতি ছিলেন, তিনি কিন্তু সেই চুক্তিতে সই করেন কিয়োটো চুক্তিতে। পরবর্তীকালে কিন্তু যখন ছোট বুশ আসলেন, প্রেসিডেন্ট বুশ আসলেন, তিনি কিন্তু সেই চুক্তি থেকে সরে গেলেন। সরে যাওয়ার পরে কিয়োটো চুক্তিটা হয়তো কিছুটা দুর্বল হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের ফলে, কিন্তু সামগ্রিকভাবে কিয়োটো চুক্তি অনেকাংশই কিন্তু সফল হয়েছে অন্তত বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনকে ভাগে রাখার ক্ষেত্রে। জলবায়ু পরিবর্তন মানে কার্বন নিঃসরণ আন্তর্জাতিকভাবে মানে বিশ্বব্যাপী হয়তো কিয়োটো চুক্তি অনুযায়ী 5% 1990 সালের তুলনায় কমানোর কথা ছিল, 5% হয়তো কমে নাই কিন্তু কিছুটা কমেছে। এই যে কমার ইয়েটা সেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে কিন্তু বিশ্ব সারা বিশ্ব মানে বা বাকি বিশ্ব সেটা করেছে। এবারও কিন্তু যখন প্যারিস চুক্তি হয় সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ওবামা প্রশাসন ওবামা নিজে এক্ষেত্রে একটা অগ্রণী ভূমিকা রেখেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যদি প্যারিস চুক্তি জলবায়ু চুক্তি থেকে সরে আসে এবং গতকালের ডোনাল্ড ট্রাম্পের এই যে নির্বাহী আদেশ, এই আদেশ কিন্তু বলে দিচ্ছে যে এটি প্রাথমিক ধাপ জলবায়ু পরিবর্তন যে প্যারিস চুক্তি সেটা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সরে আসবে। সরে আসলেও কিন্তু কয়েক বছর সময় লাগবে, তাৎক্ষণিকভাবে এটি কার্যকর হবে না বিশ্বব্যাপী, বিশেষ করে ক্লাইমেট চেঞ্জ নেগোসিয়েশনের ক্ষেত্রে, কারণ অন্তত 3 বছর লাগবে ওই চুক্তি থেকে সরে আসতে। এটি হচ্ছে একদিক, আর বাকি বিশ্ব কিন্তু জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একাত্রা, এবং শুধুমাত্র মানে ইউরোপ থেকে ইউরোপ শুধু নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের যারা মিত্র দেশ বিশেষ করে এনভায়রনমেন্টাল ইন্টিগ্রিটি গ্রুপ বলুন অথবা এনভায়রনমেন্টাল যে আমব্রেলা গ্রুপ বলুন, আমব্রেলা গ্রুপের সদস্য কিন্তু অন্য দেশগুলো কিন্তু এগিয়ে যাবে, আবার ইউরোপিয়ান ইউনিয়নও কিন্তু এগিয়ে যাবে, বা বাকি বিশ্ব যখন এগিয়ে যাবে চীন ভারত ও এবং অন্যান্য দেশ যখন জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে তাদের প্যারিস চুক্তি অনুযায়ী অগ্রসর হবে, সেই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র যদিও পিছু টান দেয় তারপরও সামগ্রিকভাবে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বিশ্বব্যাপী কার্যক্রম যেটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে, হ্যাঁ, এবং অনেক দেশ তাদের নিজস্ব পরিকল্পনা প্রণয়ন করেছে এবং বাস্তবায়নও শুরু করেছে কোনো কোনো দেশ। সেই ক্ষেত্রে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র অনেকগুলো অঙ্গরাজ্য ইতিমধ্যে এই চুক্তি বাস্তবায়নের জন্য অঙ্গীকারবদ্ধ এবং তারা তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে। সেই ক্ষেত্রে এখন মানে ডোনাল্ড ট্রাম্পের এই যে কার্যনির্বাহী আদেশ, এই আদেশের ফলে কয়লার অর্থনীতির দিকে আবার মার্কিন যুক্তরাষ্ট্র ফিরে যাবে, আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে মূল্যায়ন হচ্ছে মানে পুরোটা ফিরে যেতে পারবে না, যেটা রাশেদ সাহেব একটি ইঙ্গিত করেছেন যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনেরও অনেকে বিশ্বাস করেন না যে এর আগে কয়লার ক্ষেত্রে যে কর্মসংস্থান মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে হয়েছে, সেই কর্মসংস্থান কিন্তু আর মার্কিন যুক্তরাষ্ট্র ফিরে পাবে না, সেটি আর জেনারেট করা যাবে না, অর্থাৎ কর্মসংস্থানটা বাড়বে না যতটা
গাজীপুর থেকে কল করেছেন। হ্যালো মাসুম বিল্লাহ,
আসসালামু
আলাইকুম। সালাম, বলুন আপনার প্রশ্নটা বলুন।
আজকে খুব সুন্দর একটা প্রোগ্রাম, যে সারা বিশ্ব যেখানে ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করতেছে সেখানে আমেরিকান আজকে ইউএসএ যাচ্ছে, এটা আসলে আমার কাছে ভাবতে অবাক লাগছে। এখন আমার প্রশ্নটা হলো যে এটা আসলে কি আদৌ ঠিক হবে কিনা আমেরিকান জন্য যে তারা এখান থেকে সরে যাবে। এখন পরিবেশে যে ভারসাম্য নষ্ট হচ্ছে, গ্রিন হাউস এফেক্ট হচ্ছে, এগুলো সবাই জানতেছে, আমেরিকাও জানতেছে, আমেরিকা এরকম একটা সচেতন রাষ্ট্র, তারা এরকম ভাবে চিন্তা করতেছে যে সরে যাবে, এটা আসলে ভূমিকম্প হয়ে গেল বাংলাদেশের নিকটে, ইন্ডিয়া ভারত বা যাই বলেন নেপাল আশেপাশে যেসব রাষ্ট্রগুলো আছে এগুলা এখন বিপর্যয়ের মুখে আছে, বাংলাদেশে চেষ্টা করতেছে যেন এগুলা মোকাবেলা করা যায়। এবং কিছু কিছু বিজ্ঞানীরা অলরেডি ভবিষ্যৎবাণীও করেছে যে বাংলাদেশের মতো রাষ্ট্রে প্রভাব পড়তে পারে, 7.5 পর্যন্ত রিকটার স্কেলে আঘাত হানতে পারে।
মাসুম বিল্লাহ, আমাদের সময় সীমিত, তাই আমি আমাদের অতিথিদের কাছে যাচ্ছি। আপনি অনেক ধন্যবাদ আপনার এই প্রশ্ন করার জন্য। ডক্টর আতিক রহমান,
ধন্যবাদ। প্রথমত জনাব মাসুম বিল্লাহকে ধন্যবাদ, কিন্তু একটা বৈজ্ঞানিক সত্য বলে রাখা উচিত যে ভূমিকম্পের সঙ্গে জলবায়ু পরিবর্তনের কোন সম্পর্ক নেই, কোন কজাল রিলেশনশিপ, অর্থাৎ এটার দ্বারা ওটা হচ্ছে এইরকম কোন সম্পর্ক নেই। যেটার সাথে আছে সেটা হচ্ছে অন্যান্য কতগুলো এক্সট্রিম ইভেন্ট, যেগুলো সাইক্লোন, ঝড় ঝাপটা বা বন্যা, খরা, আপনার ওয়াইল্ড ফায়ার এবং এই ধরনের অনেকগুলো ফেনোমেনার সঙ্গে সি লেভেল রাইজ, স্যালাইন ইনক্রিজ, গ্লেশিয়াল মেল্ট, এগুলোর সঙ্গে খুবই সম্পর্ক আছে। বিশেষ করে অল্প টেম্পারেচার বাড়লে লম্বা সময়ে যে ক্ষতিগুলো হবে, তো সেখান থেকে ওনার বক্তব্য এটা ঠিকই যে পৃথিবীর প্রচন্ড ক্ষতি হচ্ছে এবং হতে যাবে, এবং পৃথিবীর যে ক্ষতি হবে ওনার মার্কিন যুক্তরাষ্ট্র এইভাবে এর থেকে বেরিয়ে গেলে, যেটা কমলিসম বললেন যে এখান থেকে বেরিয়ে গেলে পৃথিবী কিন্তু তার পথে এগিয়ে চলেছে। একটা জেনে সবারই জানার জন্য যে প্যারিস এগ্রিমেন্ট, পৃথিবীর ইতিহাসে কোন এনভায়রনমেন্টাল এগ্রিমেন্ট এত দেশ একসাথে এত অল্প সময়ে গ্রহণ করেছে সামগ্রিকভাবে, এটার নজির এর আগে কখনো ছিল না। 203টি দেশ একই সাথে এত অল্প সময়ে এটাকে একভাবে গ্রহণ করেছে, শুধু তাই না, তার মধ্যে প্রায় 170টা দেশ এর মধ্যে র্যাটিফাই, অর্থাৎ আইন সিদ্ধ ভাবে যার যার দেশে এটাকে গ্রহণ করেছে, অর্থাৎ এটা একটা প্রচন্ড গতিতে চলছে। অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর দ্বিতীয় গ্রিন হাউস গ্যাস এমিটার হিসেবে এবং সবচেয়ে অর্থনৈতিক বড় শক্তি হিসেবে একটা অবদান অবশ্যই রাখবেন, কিন্তু এটা দুটো জিনিস বলতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিজ্ঞানীরা আছেন তারা নোয়া, নাসা, ইপিএ কি বিশ্ববিদ্যালয়গুলোতে আছেন, তারা কিন্তু পৃথিবীর জলবায়ু পরিবর্তনের পক্ষে নেতৃত্বে কাজ করে যাচ্ছেন। এখন শুধু হোয়াইট হাউস এবং হোয়াইট হাউসের ধমকে ইপিএ কে বন্ধ করতে চাচ্ছে। একইভাবে যেটা মার্কিন ফরেন মিনিস্টার অফ স্টেট, ডিপার্টমেন্ট অফ স্টেট, তাদেরকে একটু ডিসকারেজ করতে চাইবে, কিন্তু খুব বেশি ক্ষতি হবে বলে আন্তর্জাতিকভাবে মনে হয় না। সবচেয়ে বড় যে ব্যাপারটা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বড় এনার্জি ট্রানজিশন গত 5-10 থেকে 5 বছরের ভেতরে হয়ে গেছে, সেটা হচ্ছে যে যে ফ্র্যাকিং বলে, অর্থাৎ উপরিভাগে যে গ্যাস এবং যে তেল ছিল সেটা মার্কিন যুক্তরাষ্ট্র বের করে মার্কিন ইকোনমি কোথায় আগে তো সমস্ত আরব দেশ থেকে দিতে হতো, এখন উল্টো বিক্রি করছে তেল বহির্বিশ্বে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের তেলের পাওয়ার হয়ে গেছে। শুধু তাই না, যে তারা সোলার এনার্জি অন্যান্য বহু নতুন রিনিউয়েবল এনার্জির নেতৃত্ব দিচ্ছে এবং আন্তর্জাতিক মার্কেট পাওয়ার চেষ্টা করছে তাদের কোম্পানিগুলো। একইভাবে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধমকের ফলে বা ক্ষতিগ্রস্ত সবচেয়ে বেশি হবে মার্কিন যুক্তরাষ্ট্র, কারণ এই নেতৃত্বটা অলরেডি চলে যাচ্ছে চায়নার কাছে। চীন একান্ত দ্রুত গতিতে, এবং চীনের প্রধানমন্ত্রী গতকালকেও বলেছেন যে তারা শুধু এই জলবায়ু পরিবর্তনের প্যারিস কনফারেন্সের এগ্রিমেন্টের ব্যাপারে না, সামগ্রিকভাবে রিনিউয়েবল এনার্জির পথে তারা দ্রুতভাবে এগিয়ে যাবে। অর্থাৎ এই যে মার্কেটটা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র একটু পেছনে চলে যাচ্ছে, তারা সে নিয়ে আন্তর্জাতিক যে যে পুঁজিবাজার আছে, যে মার্কেটটা আছে, সেখানে তারা ঢুকে যাবে। এবং ভারত অনুরূপভাবে আসছে, ইউরোপ তো অবশ্যই। অর্থাৎ এই বড় মার্কেটটা মার্কিন যুক্তরাষ্ট্র হারাতে পারে, যার অর্থনৈতিক ক্ষতি হবে প্রচুর। অনুরূপভাবে পৃথিবীর অন্যান্য দেশে এই নতুন যে চিন্তাধারার এনার্জি মার্কেট তৈরি হচ্ছে, সেখানে যত কাজ এবং যত জব তৈরি হবে সেগুলো ওই সমস্ত দেশে চলে যাবে, যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের বহু কোম্পানির প্রচুর ক্ষতি হবে। অনেকগুলো কোম্পানি তারা স্ট্র্যাটেজিক্যালি ওই সমস্ত জায়গায় চলে যাবে। আরেকটা কথা বলা ভালো যে CIA, যারা মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম সমস্ত খবরের মালিক থাকে, CIA-র একটা স্টাডি এবং বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য, আমেরিকার জন্য সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক থ্রেট, তাদের স্ট্র্যাটেজি অর্থাৎ তাদের ভবিষ্যতের চিন্তা ভাবনার যে অস্তিত্বের সবচেয়ে বড় থ্রেট হচ্ছে জলবায়ু পরিবর্তন, সেটা কিন্তু টেররিজম না। তারা জলবায়ু পরিবর্তনকে এক নম্বর থ্রেট বলছে। তার কারণ হচ্ছে যে এর মধ্যে যে মাইগ্রেশন হবে, লক্ষ লক্ষ লোক উদ্বাস্তু তৈরি হবে, এবং বলা হচ্ছে IPCC-তে যে এই শতাব্দীর শেষে যে এটা 30 কোটির মতো লোক উদ্বাস্তু হবে, এবং যে ভয় আজকে জুজুর ভয় দেখাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প, সেই একই ভয় সত্য হবে আগামী কয়েক দশকে, যেটার উৎস হবে জলবায়ু পরিবর্তন। অর্থাৎ জলবায়ু পরিবর্তনকে কন্ট্রোলে আনতে পারা একান্তই প্রয়োজন। একটা দুর্ভাগ্যবশত যারা আপনারা জানেন বোধহয় অনেকে, INDC ইন্টেন্ডেড ন্যাশনালি ডিটারমিন্ড কন্ট্রিবিউশন, অর্থাৎ তারা কতখানি গ্রিন হাউস গ্যাস বের করছে তার একটা হিসাব প্রত্যেক দেশ ইউনাইটেড নেশনসকে দিয়েছে এই প্যারিস এগ্রিমেন্টের সময়। সেগুলো যদি সব আমরা যোগ করি, তাহলে দেখা যাবে যে পৃথিবীকে 2 ডিগ্রির নিচে আমাদের এই শতাব্দীর শেষে এর মধ্যে অবশ্যই রাখতে হবে, এবং সম্ভব হলে 1.5 অর্থাৎ 1.5 ডিগ্রির ভেতরে রাখা, সেলসিয়াস ভেতরে রাখার একান্তই চেষ্টা করা হবে। এইটা হচ্ছে প্যারিস এগ্রিমেন্টের মূল কথা। সেই কথা থেকে বর্তমান যে কমিটমেন্ট তাতে সম্ভব না, এটা 3 ডিগ্রি পেরিয়ে হয়তো 3.7 ডিগ্রি দিয়ে যাবে। অর্থাৎ কোথায় আমাদের আরো দ্রুততর ভাবে গ্রিন হাউস গ্যাস কমানো দরকার, এবং তার কতগুলো মানে সঠিক লক্ষণ আমাদের আছে। একটা হয়েছে যে এই যে ক্লোরোফ্লোরোকার্বন, যে আরেকটা গ্রিন হাউস গ্যাস যেটা খুব বেশি গরম করতে পারে প্রত্যেকটা মলিকুল বাই মলিকুল, সেটা অনেক কমানো অলরেডি হচ্ছে, এবং পৃথিবীর সমস্ত ইন্ডাস্ট্রি যারা এগুলো প্রডিউস করে তারা বলেছে যে আমরা কমিয়ে আনবো, যার ফলে 0.5 ডিগ্রি কমানোর একটা সম্ভাবনা আছে। অর্থাৎ কতগুলো মঙ্গল ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। এখন যেটা দরকার ছিল যে সবাই মিলে সঠিকভাবে এই জলবায়ু পরিবর্তনটাকে, বিশেষ করে গ্রিন হাউস গ্যাস বাড়ানোটাকে নিয়ন্ত্রণে রাখা এবং কমিয়ে আনা। দুর্ভাগ্যবশত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে যে যারা বুদ্ধি দিচ্ছেন, তারা তাদেরকে ব্যাককেল ভরা ছাড়া কিছু বলার আমার নেই, এবং তারা ভুল পথে আছেন। পৃথিবীর জন্য অমঙ্গল আনবেন, তাদের নিজের জন্য তো বটেই।
ডক্টর রহমান ধন্যবাদ, আমাদের সময় তো সীমিত, আমাদের আরো প্রশ্নদাতারা টেলিফোন লাইনে আছেন, আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে, আর আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয় হচ্ছে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, উন্নত ও উন্নয়নশীল দেশের ভূমিকা। আমাদের তিনজন বিশিষ্ট অতিথি আছেন আমাদের সঙ্গে, ডক্টর আতিক রহমান, ডক্টর মোহাম্মদ রাশেদ চৌধুরী এবং কামরুল ইসলাম চৌধুরী। এবারে আমরা এর পরের প্রশ্নে যাব। হ্যালো,
আমার নাম কল্পনা আহমেদ, আমি যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের একজন অধিবাসী। মাননীয় বিশেষজ্ঞদের কাছে আমার প্রশ্ন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান পরিবেশ বিষয়ক সিদ্ধান্ত সম্পর্কিত। প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা পরিবেশ দূষণ রক্ষার জন্য ব্যাপক যে জাতীয় কর্মসূচি গ্রহণ করেছিলেন সেগুলোকে বাতিল ঘোষণা করে ডোনাল্ড ট্রাম্প এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সিকে নতুন এক কর্মসূচি লেখার জন্য আদেশ দিয়েছেন। এই আদেশ বাস্তবায়িত হলে বিভিন্ন কর্মসূচির মাঝে কয়লা ব্যবহারের যে নিয়ন্ত্রণ রয়েছে সেটি তুলে নেওয়া হবে। মাননীয় বিশেষজ্ঞদের কাছে আমার প্রশ্ন, ট্রাম্পের এই আদেশ যদি কার্যকর হয় তাহলে সারা বিশ্বে পরিবেশ দূষণে এটি কতখানি ভূমিকা রাখবে? ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ কল্পনা আহমেদ প্রশ্ন করার জন্য। প্রেসিডেন্ট ট্রাম্পের আদেশের ফলে কয়লা ব্যবহারের যে নিয়ন্ত্রণ রয়েছে তা তুলে নেওয়া হবে এবং এর কি প্রভাব পড়বে পরিবেশ দূষণে? ডক্টর মোহাম্মদ রাশেদ চৌধুরী।
ধন্যবাদ, এটা একটা সুন্দর প্রশ্ন। আপনি যদি এই ওয়াশিংটন আজকের অনুষ্ঠানের প্রথম দিক থেকেই থাকেন তাহলে হয়তো ইতিমধ্যেই শুনেছেন যে এই আজকের এক্সিকিউটিভ অর্ডারের কি কুফল আসতে পারে। আমি আসলে এটা নিয়ে খুব যে বেশি চিন্তিত তা না, কারণ হচ্ছে যে এই এই একটা মার্কেট ট্রেন্ড আছে, সেই মার্কেট ট্রেন্ডটা হচ্ছে এখন রিনিউয়েবল এনার্জির দিকে। যারা ইনভেস্টর, যারা ইনভেস্ট করে থাকেন তারা সাধারণত রিনিউয়েবল এনার্জি সেক্টরে ইনভেস্ট করতে এখন বেশি কমফোর্টেবল ফিল করেন। তারপরে ন্যাচারাল গ্যাস হচ্ছে যেটাও অনেক সহজলভ্য এবং আর্থিকভাবেও অনেক সহজ, অনেক চিপ। সুতরাং এক্ষেত্রে কোল ইন্ডাস্ট্রিকে নতুন করে রিনিউয়েবল এনার্জি বা এই ন্যাচারাল গ্যাসের সাথে কম্পিট করে টিকে থাকার বিষয়টাই খুব চ্যালেঞ্জিং, আপনি যে ধরনের আইনই প্রণয়ন করুন না কেন। কোল ইন্ডাস্ট্রি কিন্তু এমনিতেই যদি একটা স্ট্যাটিস্টিক্স দেখা যায় যে গত 10 বছরে কোল ইন্ডাস্ট্রি কিন্তু এমনিতেই অনেক শ্রিঙ্ক করে গিয়েছে, অনেক ছোট হয়ে গেছে। যদি আমরা 2015 সালে কোল ইন্ডাস্ট্রিতে মোট 65,000 শ্রমিককে নিয়োগ করা হয়েছিল, অথচ 2008 সালে এই কোল ইন্ডাস্ট্রিতে প্রায় 90,000 লোক কাজ করত। তাতে দেখা যাচ্ছে কোল ইন্ডাস্ট্রি এমনি ন্যাচারালি যে ন্যাচারাল কারণেই অটোমেটিক রিকুইরমেন্টস ব্যবহারের কারণে মেকানাইজেশনের ফলে এমনিতেই এটা শ্রিঙ্ক করে যাচ্ছে। সুতরাং আমি মনে করি না যে আজকের এক্সিকিউটিভ অর্ডারের ফলে কোল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন হবে। সমস্ত যারা কাজ হারিয়েছিল তারা সবাই কাজ ফিরে পাবে এবং ইনভেস্টররা রাতারাতি সমস্ত রিনিউয়েবল এনার্জি তাদের ইনভেস্টমেন্টকে বাদ দিয়ে আবার নতুন করে কোল ইন্ডাস্ট্রি সেক্টরে ইনভেস্ট করবে। এ ধরনের আশাটা করা আসলে ঠিক না, এবং আজকে যারা এক্সিকিউটিভ অর্ডার করেছেন এবং তাদের সাথে যারা ছিলেন তারাই এখানে দ্বিমত প্রকাশ করেছেন। আমার উত্তরটা হবে কল্পনা আপনার জন্য যে এটা নিয়ে আবারও একই কথা, হয়তো একটা সাময়িক ছন্দ পতন হবে হয়তো বা, কিন্তু এটা লং রানে এটা আসলে খুব বেশি দিন টিকে থাকতে পারবে না। এমনিতেই আসলে কোল ইন্ডাস্ট্রি কার সাথে কম্পিট করবে? আমেরিকা কি বাইরে থেকে কোল আমদানি করতো? করতো না। সুতরাং এখানে কম্পিট করার কিছু নাই, কোল ইন্ডাস্ট্রি এটা অটোমেটিক্যালি এটা আসলে শ্রিঙ্কিং অবস্থায় আছে এবং আগামীতে এটা সেই অবস্থায় থাকবে।
অনেক ধন্যবাদ,
আমি খুব চিন্তিত হওয়ার কিছু দেখছি না।
আচ্ছা, অনেক ধন্যবাদ কামরুল ইসলাম চৌধুরী। আপনি কি মনে করেন?
হ্যাঁ, আমি মনে করি যে এটা বড় দুশ্চিন্তার কোনো কারণ নেই। এখানে বিশেষত কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন কর্মসংস্থান কিন্তু কোল ইন্ডাস্ট্রি মানে কয়লা শিল্প আর যোগান দেবে না। মূল আসলে রিনিউয়েবল এনার্জি নবায়নযোগ্য জ্বালানি, সেই ক্ষেত্রে কিন্তু এক্সপানশনটা হবে মানে এমপ্লয়মেন্ট জেনারেশনটা হবে। অলরেডি গত 2-3 বছরে নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে যে বিনিয়োগটা হয়েছে সেই বিনিয়োগ কিন্তু ডিভিডেন্ড দেবে আগামী কয়েক বছর। এবং সেই ক্ষেত্রে কিন্তু পিছু হটবার মানে বিশ্বব্যাপী পিছু হটবার জায়গাটা মানে সীমিত, এবং আগামী দিনের সম্ভাবনা কিন্তু হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি এবং কয়লা ভিত্তিক যে জ্বালানি ব্যবস্থা সেই ব্যবস্থাটা কিন্তু ধীরে ধীরে কমে আসবে, যেটি ডক্টর রাশেদ বলেছেন এবং ডক্টর আফিকও সেইভাবে ব্যাখ্যা দিয়েছেন। তো আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে কল্পনার যে আশঙ্কা সেই আশঙ্কাটা আসলে অমূলক, এবং যতই বলা হোক না কেন এটা এই এক্সিকিউটিভ অর্ডার, শেষ বিচারে এই এক্সিকিউটিভ অর্ডার কতটা কার্যকরী হয় সেটাও কিন্তু বিবেচনার বিষয়, কারণ এই এক্সিকিউটিভ অর্ডার হয়তো কংগ্রেস কতটা গ্রাহ্য করবে এটা হয়তো মেনে নাও নিতে পারে বা এটা উল্টেও যেতে পারে, বিশেষ করে যদি নতুন আইন করা হয় সেই আইনটা তো কংগ্রেসে পাশ করতে হবে, মার্কিন কংগ্রেসে সেটা যদি পাস না হয় তাহলে কার্যকরিতাটা কমে আসবে, আর বিভিন্ন অঙ্গরাজ্যে তাদের নিজস্ব আইন অনুযায়ী ইতিমধ্যে যেভাবে বিনিয়োগটা হয়েছে সেই বিনিয়োগ ধারাটা আমি মনে করি যে ইতিবাচক, এবং সেই ইতিবাচক ধারাটা আগামী 5-10 বছর চলবে, মানে তার ঢেউ চলবে। আর আরেকটা বিষয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রেই তো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র জলবায়ু পরিবর্তনের একটা বড় শিকার, ইতিমধ্যে হারিকেন ক্যাটরিনা থেকে শুরু করে অনেক অনেকগুলো হারিকেন বা ঘূর্ণিঝড় মার্কিন যুক্তরাষ্ট্রকে মানে সবচেয়ে বেশি লণ্ডভণ্ড করেছে, মার্কিন অর্থনীতিকে লণ্ডভণ্ড করেছে। সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রেই কিন্তু জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অগ্রণী ভূমিকা রাখার কথা, এবং বাকি বিশ্ব কিন্তু তাদের ভূমিকা স্বচ্ছ ক্ষেত্র থেকে স্বচ্ছ দেশ থেকে তারা রাখছেন, এবং তারা তাদের বিনিয়োগ নীতি তাদের জাতীয় বাজেট এবং যেটি ইন্টেন্ডেড ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন তারা প্যারিস এগ্রিমেন্টের আগে প্যারিসে সাবমিট করেছেন, মানে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ সেক্রেটারিয়েটকে দিয়েছেন, এবং এখন ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশনটা তারা বাস্তবায়ন ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতেছেন। প্রত্যেকটা দেশ বিশেষ করে শিল্পোন্নত দেশগুলো, যেমন আবার উন্নয়নশীল বিশ্ব 134টা উন্নয়নশীল দেশ তারাও করছে, এমনকি স্বল্পোন্নত দেশ বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশগুলো ন্যাশনাল ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন নিয়ে এগিয়ে যাচ্ছেন, ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান তৈরি করে ফেলেছেন করতে যাচ্ছেন, এবং মানে কিছু কিছু ক্ষেত্রে ক্লাইমেট চেঞ্জ পলিসি তারা চেঞ্জ করেছেন ইমপ্রুভ করেছেন। এই ক্ষেত্রে বিশ্বব্যাপী প্রাইভেট সেক্টর বিজনেস কমিউনিটি এমনকি ইনভেস্টররা এগিয়ে আসছেন, সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র যদি পিছু টান দেয় মার্কিন যুক্তরাষ্ট্রের সব বিনিয়োগকারী যে পিছু টান দেবে আমার মনে হয় সেটা হবে না, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরাও এটিকে পরিপূর্ণভাবে সমর্থন করবেন আমার তেমন মনে হয় না। সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রে এর যে ইম্প্যাক্টটা সেই ইম্প্যাক্টটা কতটা হবে সেটাও কিন্তু সে ব্যাপারেও আমি সন্দিহান, এবং বাকি বিশ্বের উপরও এর বিশেষ করে এই যে একটা ধাক্কা এলো এই ধাক্কাটা আমি মনে করি বাকি বিশ্ব সামলে উঠতে পারবে, যেমন ভাবে অনেকটা কাটিয়ে উঠতে পেরেছিল বিশেষ করে কিয়োটো চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সরে আসার পর।
অনেক ধন্যবাদ, আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে, এবং আমাদের বুধবারের নিয়মিত হ্যালো ওয়াশিংটন কলিন শো হ্যালো ওয়াশিংটনের আজকের বিষয় হচ্ছে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, উন্নত ও উন্নয়নশীল দেশের ভূমিকা। আমাদের তিনজন বিশিষ্ট অতিথি আছেন আমাদের সঙ্গে, ডক্টর আতিক রহমান, ডক্টর মোহাম্মদ রাশেদ চৌধুরী এবং কামরুল ইসলাম চৌধুরী। এবারে আমরা আরেকটি প্রশ্ন নেব। হ্যালো,
আমার নাম মুরাদ হোসেন।
হ্যাঁ বলুন।
আমার প্রশ্ন হলো যে জলবায়ুর প্রভাবে যে আমাদের দেশ বাংলাদেশ যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বা ভবিষ্যতে হবে এর দায় দায়িত্ব কে নেবে, এর থেকে পরিত্রাণের কি উপায় আছে, এটাই আমার প্রশ্ন। থ্যাংক ইউ,
অনেক ধন্যবাদ মুরাদ হোসেন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের কি ক্ষতি হবে এবং কে দায়িত্ব নেবে, এর থেকে পরিত্রাণের কি উপায় আছে, ডক্টর আতিক রহমান।
জি, আমি জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ততা নিয়ে বাংলাদেশে খুব ভালো গবেষণা হয়েছে এবং পৃথিবীর মোটামুটি সবাই স্বীকার করে নিয়েছে যে বাংলাদেশ অন্যতম মোস্ট ভালনারেবল কান্ট্রি, সবচেয়ে অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ। এবং তার কারণটা হচ্ছে যে আমাদের অবস্থানটা হচ্ছে হিমালয়ের পাদদেশে এবং আমরা একটা সমতল ভূমির দেশ যেখানে অল্প একটু পানি উঠলে অনেকখানি পানি দক্ষিণ থেকে আসে, যে জন্য সি লেভেল রাইজ হবে, বন্যা বেড়ে যাবে, খরা বাড়ছে উত্তর পূর্ব অঞ্চলে যেটাকে আপনার বরেন্দ্র ভূমি বলা হয়, আর বন্যা বেড়ে যাচ্ছে আমাদের, এমনকি পার্বত্য চট্টগ্রামেও বৃষ্টির পরিমাণ প্রায় সমান থাকবে, কিন্তু সেই বৃষ্টিটা যতদিনে হওয়ার কথা আমাদের মডেলিং বলে আরো কম দিনে হবে, যার ফলে এটা সম্পূর্ণ পানি যে ছড়া আছে পর্বত রাশির ভেতরে বা পাহাড় গুলোতে সেগুলো ভরতে পারবে না, দ্রুত সরে যাবে, যার ফলে সেখানে একটা পানির অভাব দেখা দেবে। এবং আমাদের খাদ্য নিরাপত্তা, পানির নিরাপত্তা, আমাদের সাধারণ মানুষের স্বাস্থ্যের প্রতি ক্ষতিগ্রস্ততা, এগুলো হচ্ছে এবং তার আলামত আমরা দেখতে পাচ্ছি এবং এই নিয়ে বহু কাজ হচ্ছে। একই সময়ে আমাদের আবার কতগুলো ভালো ভালো কাজ হচ্ছে, আমরা এই লবণাক্ত বিরুদ্ধে নতুন সিড তৈরি হচ্ছে, আমাদের বন্যার বিরুদ্ধে বন্যা সহিষ্ণু সিড তৈরি হচ্ছে, আমাদের ড্রাউট টলারেন্ট সিড তৈরি হচ্ছে ধানের এবং অন্যান্য, তো অনেক কিছু হচ্ছে। সাধারণ মানুষজন গ্রামে গঞ্জে তার যার যার ক্ষমতা অনুযায়ী চেষ্টা করে যাচ্ছেন, সরকারও প্রভূত পরিকল্পনা নিয়েছে, যেটা কামরুল বললেন যে আমরা মিটিগেশনের ব্যাপারেও কিছু করছি, খাপ খাইয়ে নেওয়ার জন্য অ্যাডাপ্টেশনের প্ল্যান, ন্যাশনাল প্ল্যান করা হচ্ছে, আমাদের ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যাকশন প্ল্যান আছে একটা, সেটার কিছু পরিকল্পনা প্রত্যেক মিনিস্ট্রিতে কে কিভাবে করতে পারে তার একটা পরিকল্পনা চলছে এবং আস্তে আস্তে এটা গ্রামে গঞ্জে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এনজিওরা দুর্দান্ত ভাবে কাজ করে যাচ্ছে, কিন্তু সমস্যা প্রচন্ড বড়, কারণ কে দায়িত্ব নেবে এটা বিরাট কথা। কিন্তু আমাদের প্যারিস কনফারেন্সে যেটা বলা হচ্ছে এগ্রিমেন্টে, সেটা হচ্ছে যে যারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত এবং তাদের জন্য এবং সবার জন্য $100 বিলিয়ন একটা ফান্ড, বিলিয়ন 2020 থেকে প্রতি বছরের জন্য তৈরি হচ্ছে এবং সেটা শুরু হয়েছে, যদি $100 বিলিয়ন সেখানে মাত্র 13-14 বিলিয়ন এখন যোগ হয়েছে, কিন্তু সেটা প্রতি বছর এবং ক্রমেই সেই সংখ্যাটা বাড়ার সম্ভাবনা। এখন নির্ভর করছে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো সেখানে তার ন্যায্য হিস্সা দেবে না বা গড়িমসি করবে, কিন্তু এ করলে তাদের আরো নিজস্ব ক্ষতিও হবে প্রচুর।
ডক্টর আতিক রহমান, আপনি যে কথাটা বললেন এই ফান্ডিং এর ব্যাপারটা, কারা মানে কে কতটা অর্থ দেবে সেটা কি কোনো,
আজকের যে বক্তব্যের বিষয় হচ্ছে উন্নত দেশ এবং উন্নয়নশীল দেশের মধ্যে যে সম্পর্ক, সেটাই উন্নত দেশ উন্নয়নশীল দেশগুলোকে দিতে হবে, কিন্তু আগে এই উন্নত দেশ এবং উন্নয়নশীল দেশের যে ক্লাসিফিকেশন সেটা বদলে যাচ্ছে, যেমন আগে চীনকে বলা হতো উন্নয়নশীল দেশ, এখন চীন সেই টাকাটা অতটা পাবে না যতটা পাবে গরিব দেশগুলো, অর্থাৎ বাংলাদেশ, নেপাল, ভুটান, এদিকে কি কেনিয়া, উগান্ডা, আফ্রিকার দেশগুলো তো এবং ল্যাটিন আমেরিকার স্বল্পোন্নত দেশগুলো, তো এগুলো পাবে এবং তার কিভাবে পাবে তার একটা পদ্ধতিগত দিক, একটা গ্রিন ক্লাইমেট ফান্ড তৈরি হয়েছে যেখানে কি কিভাবে পাবে তার একটা নিয়ম কানুন তৈরি করা হচ্ছে। বাংলাদেশের সরকারের প্রতিনিধি সেই বোর্ডে আছেন, অন্যান্যরা আছেন এবং ক্রমে ক্রমে ধাপে ধাপে এগোচ্ছে, যত দ্রুত এগোনোর কথা তত দ্রুত এগোচ্ছে না, যত টাকা আসার কথা তত টাকা এখনো আসেনি, কিন্তু এটার পদ্ধতিগত দিকটা প্যারিস এগ্রিমেন্টে সবাই স্বীকার করে নিয়েছে, সেখানে মার্কিন সরকারও স্বীকার করেছে। এখন মার্কিন সরকার যেটা কামুল বলছিলেন, যদি উইথড্র করে যায় তাহলে মার্কিন সরকার শুধু ওই উইথড্রলের ফলে পৃথিবীতে তার যে ইমেজের যে ক্ষতিগ্রস্ততা হবে এবং যার ফলে তার যে ক্ষমতা অন্যান্য জায়গায় ক্ষমতা ব্যবহার সেগুলো প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে, অর্থাৎ ব্যাপারটা একদম লিনিয়ার না এবং অত সহজ না যত সহজ প্রেসিডেন্ট ট্রাম্প দেখাতে চাইছে। কিন্তু এর সঙ্গে একটা অর্থনৈতিক দিক জড়িত আছে, যেটা আগেই বলা হলো যে বহু কোম্পানি এখন রিনিউয়েবল এনার্জিতে যাচ্ছে, সেখানে একটা নতুন মার্কেট সামগ্রিকভাবে তৈরি হচ্ছে, সেই মার্কেটটা কারাপ, সেই ব্যবসাটা বেশি পাবে। চীন দুর্দান্ত শক্তিশালী ভাবে সেদিকে এগোচ্ছে, ইউরোপ এগোতে চেষ্টা করছে এবং ইউরোপ একটা এই 27টা দেশ এখন ইউরোপের তারা একসাথে থেকে একটা মার্কেট তৈরি করতে চেষ্টা করেছে। কিয়োটোর যে মার্কেট ছিল ইউরোপ সেটাকে কোন রকম ধরে রাখতে চেয়েছে, সেই মার্কেটটা ধ্বংস করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্যরা। এখন অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ কিভাবে সেই টাকা পাবে সেই জন্য প্রস্তুতি করার জন্য বাংলাদেশ সরকারের অর্থনীতি মন্ত্রণালয় যেটাকে বলে ইন্টারনাল ফাইন্যান্স এবং এক্সটার্নাল ফাইন্যান্স ইআরডি এক্সটার্নাল রিসোর্সেস ডিভিশন দুদলই দুটো মন্ত্রণালয়ের দুটো পাশে এখন একসাথে কাজ করে যাচ্ছেন, আমরা সেখানে সাহায্য করছি একসাথে কাজ করছি এবং এটা আস্তে আস্তে ধাপে ধাপে এগোচ্ছে।
ডক্টর রহমান, বাংলাদেশ থেকে
টাকা পাবে বড় বড় মুশকিল।
আচ্ছা, বাংলাদেশ থেকে আরেকটা প্রশ্ন আসছে, আরেকজন কলার আছেন লাইনে, তার প্রশ্নটা একটু নিয়ে নি। হ্যালো,
আমি মিম মাসকুর ঢাকা থেকে বলছি।
বলুন,
গ্লোবাল ওয়ার্মিং নিয়ে বিশ্বে যত সম্মেলন হয়েছে যত আলোচনা হয়েছে তার সবচেয়ে বড় ভিকটিম হিসেবে বলা হয়ে থাকে বাংলাদেশ এবং বিশেষত উপকূলীয় এলাকা। ইতিমধ্যে সকল সম্মেলন সমূহে যে ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব করা হয়েছে, বাস্তবে বাংলাদেশ কি সেটা পেয়েছে, না পেয়ে থাকলে কি করা উচিত? ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যুক্তরাষ্ট্র বিশ্ব সম্মেলনের থেকে বেরিয়ে আসার উদ্যোগ নিয়েছে, সেই ক্ষেত্রে বাংলাদেশের জনগণের ক্ষতিগ্রস্ত জনগণের কি করা উচিত, সেই ক্ষতিপূরণ পাওয়ার ব্যাপারে কি কোনো উদ্যোগ নেওয়া হবে?
অনেক ধন্যবাদ মিম মাসকুর, ঢাকা থেকে প্রশ্ন করেছেন। আমাদের সময় খুব সীমিত, মাত্র 4 মিনিট বাকি আছে। আমি প্রথমে যাচ্ছি কামরুল ইসলাম চৌধুরীর কাছে, আপনি এ ব্যাপারে যদি কিছু বলতে পারেন।
আসলে ক্ষতিপূরণের বিষয়টা প্যারিস জলবায়ু চুক্তিতে তেমন ভাবে আসেনি, কম্পেনসেশনের কথাটাও ওইভাবে নেই। তবে শিল্পোন্নত দেশগুলো যেহেতু ঐতিহাসিকভাবে তাদের দায় জলবায়ু পরিবর্তনের কারণ হিসেবে, কারণ তারাই শিল্প বিপ্লবের মাধ্যমে কার্বন এমিশন করে জলবায়ু পরিবর্তনটা ঘটিয়েছেন, সেই কারণে তাদের আসলে আমাদের বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশগুলোকে এবং উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা দেওয়ার কথা জলবায়ু পরিবর্তন মোকাবেলায়। কিন্তু আসলে তহবিলটা সেইভাবে আসে নাই, বিশেষ করে গ্রিন ক্লাইমেট ফান্ডের আগে ফার্স্ট স্টার ফাইন্যান্স ছিল 3 বছর 2010-12, সেই সময়ও $30 বিলিয়ন দেওয়ার কথা ছিল, তার মূলত তার অধিকাংশই ছিল হচ্ছে আগের কমিটমেন্ট বা আগের প্লেস অথবা উন্নয়ন মানে আমাদের উন্নয়ন সহযোগিতা যেটা সেটাকেই রিপ্যাকেজ করে অধিকাংশ সময় দেওয়া হয়েছে, অনেক দেশকে দেওয়া হয়েছে, অথবা বাইলেটারাল এইডটাকে কনভার্ট করে ক্লাইমেট চেঞ্জ ওই যে পার্টনারশিপ ফাইন্যান্স হিসেবে দেখানো হয়েছে। এখন কথা হচ্ছে যে গ্রিন ক্লাইমেট ফান্ডে যে $100 বিলিয়ন করে প্রতি বছর দেওয়া হবে, সেটি দেখা গেল যে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র ততটা দিতে দেবে না, তারা গড়িমসি করবে, কিন্তু অন্যান্য দেশ যদি দেয় তাহলে সেখান থেকে কি করে বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশগুলো যারা ভিকটিম কান্ট্রি, যারা জলবায়ু পরিবর্তনের যাদের কোনো দায় নেই কিন্তু জলবায়ু পরিবর্তনের নিরীহ শিকার, সেইসব দেশের জলবায়ু উদ্যোক্তারা বলুন অথবা আমাদের যে জীবিকা নিরাপত্তা হানি হচ্ছে অথবা আমাদের কৃষি মানে বা খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে অথবা পানি নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, এগুলো মোকাবেলা করবার জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন এবং সেই অর্থের যোগানটা আসলে উন্নত দেশগুলো শিল্পোন্নত দেশগুলো যারা কার্বন নিঃসরণ করে, এই যে যদি কয়লার দিকে যায় মার্কিন যুক্তরাষ্ট্র আবার উল্টো পথে, তাহলে এই যে দায়টা আসবে সেই টাকাটা তো মানে সেই ক্ষতিপূরণটা তো তাদেরকে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোকে দিতে হবে এবং স্বল্পোন্নত দেশগুলোকে দিতে হবে, কারণ ঘূর্ণিঝড় খরা মহামারী রোগ বালাই এগুলো সব কিন্তু বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে ঘটতে থাকবে।
আচ্ছা, আমাদের একেবারে সময় ফুরিয়ে আসছে, আমি একদম সবশেষ মন্তব্যটা নেব ডক্টর মোহাম্মদ রাশিদ চৌধুরীর কাছ থেকে।
ধন্যবাদ। আসলে আজকের যে আলোচনার বিষয় ছিল যে উন্নত এবং উন্নয়নশীল দেশের ভূমিকা, আমার মনে হয় এখানে একটা যৌথ ভূমিকা থাকার প্রয়োজন এবং সেটাই হওয়া উচিত এবং হবেও হয়তো বা তাই, কারণ জলবায়ু পরিবর্তনের বিষয়টা এখন আর জলবায়ুর মধ্যে সীমাবদ্ধ না, জলবায়ু পরিবর্তনের বিষয়টা এখন একটা সিকিউরিটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন দেশে যে পলিটিক্যাল ক্রাইসিস, যে সোশিও ইকোনমিক আনরেস্ট, তার অনেকটাই এখন জলবায়ু পরিবর্তনের উপর নির্ভরশীল। সুতরাং বলাই হয় যে বুটস অন দ্য গ্রাউন্ড, এই এই পরিস্থিতিতে যাওয়ার আগে কি যাতে এই পরিস্থিতি দিয়ে যেতে না হয় তার আগে যেভাবেই হোক এই সমস্যার সমাধান করা উচিত। আর সেটা করার সম্ভব হবে তখনই যখন উন্নত এবং উন্নয়নশীল বিশ্ব উভয়ে তার অর্পিত দায়িত্ব ঠিক সঠিকভাবে পালন করে। আমার মানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এটা নতুন করে চিন্তা করার বিষয় আছে যে জলবায়ু পরিবর্তনের বিষয়টা শুধু সেই দিকে না, এটা আসলে তাদের সিকিউরিটির বিষয়ও, অন্যথায় পুরো বাকি বিশ্বকে যদি একটা অশান্তিময় বিশ্ব হয়ে থাকে সেক্ষেত্রে যারা মনে করে যে আমরা পৃথিবীর এক জায়গায় শান্তিতে বসবাস করব সেটাও সম্ভব না।
আচ্ছা, আমাদের হাতে ভাই একেবারেই আর সময় নেই। ডক্টর আতিক রহমান, ডক্টর মোহাম্মদ রাশিদ চৌধুরী এবং কামরুল ইসলাম চৌধুরী, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। যে সকল শ্রোতার প্রশ্ন আর নিতে পারলাম না তাদের কাছে ক্ষমা চাইছি। আজ তাহলে এখানে শেষ করছি, শুভরাত্রি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।